হ্যালো।
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, যুক্তরাষ্ট্রে মেয়াদ মধ্যবর্তী নির্বাচন, গুরুত্বপূর্ণ ইস্যু এবং নারী ও অন্যান্য সংখ্যালঘু প্রার্থীদের প্রভাব। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ তাহেরা কিবরিয়া। শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়, যুক্তরাষ্ট্রে মেয়াদ মধ্যবর্তী নির্বাচন, গুরুত্বপূর্ণ ইস্যু এবং নারী ও অন্যান্য সংখ্যালঘু প্রার্থীদের প্রভাব। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন, ডক্টর মেহনাজ মোমেন এবং ডক্টর মোহাম্মদ আবু নাসের। ডক্টর মেহনাজ মোমেন টেক্সাস এ অ্যান্ড এম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। ডক্টর মোমেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ আবু নাসের, তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি বেকার্সফিল্ডে ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশনস বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ডক্টর নাসের, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062, আর এছাড়াও আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তবে অনুষ্ঠান অনেকেই কল করছেন ইতিমধ্যে, আমরা প্রথমেই যাই টেলিফোন লাইনে কে আছেন দেখার জন্য। হ্যালো,
আমি মুকুল সর্দার খুলনার দাকব থেকে আজকের হ্যালো ওয়াশিংটনের সঞ্চালক, সম্মানিত প্যানেলিস্ট এবং দর্শক শ্রোতা সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়টি খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। সম্মানিত প্যানেলিস্টদের কাছে আমি সবিনয়ে জানতে চাইব, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে মেয়াদ মধ্যবর্তী যে নির্বাচন হয়, এটি আসলে বাধ্যবাধকতা রয়েছে কিনা, আসলে এই নির্বাচনটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ বলে আপনারা মনে করেন, এটি একটি প্রশ্ন। এবং সম্মানিত প্যানেলিস্টদের কাছে আমি আরো একটু জানতে চাইব, মেয়াদ মধ্যবর্তী একটি নির্বাচনের ফলাফল ক্ষমতায় থাকা সরকারকে ঠিক কতটা প্রভাবিত করতে পারে বা আদৌ প্রভাবিত করতে পারে কিনা। ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ মুকুল সরকার আমাদের প্রশ্ন করার জন্য। আমি যাচ্ছি আমাদের দুজন বিশেষ অতিথির কাছে, ডক্টর মেহনাজ মোমেন। মুকুল সরকার যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে মেয়াদ মধ্যবর্তী নির্বাচনের কোনো বাধ্যবাধকতা আছে কিনা এবং এই নির্বাচনের গুরুত্ব ঠিক কতখানি। আর তাছাড়াও তিনি প্রশ্ন করছেন যে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল বর্তমান সরকারকে কি কোনোভাবে প্রভাবিত করতে পারে কিনা, আপনি যদি এর উপর একটু দৃষ্টিপাত করেন।
হ্যাঁ, এই মধ্যবর্তী নির্বাচনে অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে হাউস, আপনার পুরো লেজিসলেটিভ বডি যারা আইন নিয়ন্ত্রণ করেন, তার পুরো হাউস এই মধ্যবর্তী ইলেকশনের সময় তারা নির্বাচনে যান এবং এক তৃতীয়াংশ সেনেট মেম্বার নির্বাচিত হন। কাজে এটা বাধ্যতামূলক, কারণ আপনার আইনসভা কিভাবে করে, আইনসভার সদস্যরা কারা হবে, এই মধ্যবর্তী নির্বাচন ছাড়া সেটা সম্ভব না। আর প্রেসিডেন্সিয়াল নির্বাচনের, প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ব্যাপারেও এই মধ্যবর্তী নির্বাচনের অনেক প্রভাব আছে, কারণ সাধারণত দেখা যায় যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ইলেকশন ইয়ারে যে পার্টি জয়লাভ করে, এই মধ্যবর্তী ইলেকশন ইয়ারে তারা অনেক সময় ভালো করে না, অথবা খুব পপুলার প্রেসিডেন্ট হলে তারা ভালো করে। হ্যাঁ, কিন্তু এটা একটা জেনারেল একটা ট্রেন্ড, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই সময়ের এই মধ্যবর্তী নির্বাচন, কারণ এটা আমাদেরকে একটা ক্লু দিবে এর পরবর্তী 2020 কি হতে যাচ্ছে। কারণ এই সময় যদি আমরা দেখি এই নির্বাচনে, যেটা ডেমোক্রেটরা আশা করছে যে তারা হাউস পেতে পারে, সেনেট পেতে পারে, যদি একদম নাও পায়, যদি সংখ্যাগরিষ্ঠতা নাও পায়, তারপরও তারা যদি এমন সংখ্যায় তারা দাঁড়ায় যে এই হাউস বা রিপাবলিকান কন্ট্রোল হাউস বা সেনেট অন্য কোনো আইন, অন্য কোনো নীতিমালা প্রণয়ন করতে পারবে না, তাহলে প্রেসিডেন্টের উপরে একটা ভীষণ একটা চাপ দেওয়া হয়। এবং এই ইলেকশনে, এই নির্বাচনে যদি ডেমোক্রেটিক দল অনেক ভালো করে, তাহলে আশাতীতভাবে ভালো করে, তাহলে দেখা যাবে, তাহলে আমরা আশা করতে পারবো 2020 তারা হয়তো জিততে পারবে। কাজে এই সমস্ত ট্রেন্ডের দিক থেকে এই নির্বাচনের অনেক গুরুত্ব আছে, আর বিশেষ করে যখন আমরা একটা কমপ্লিকেটেড একটা জটিল একটা প্রেসিডেন্সির মধ্যে থাকি তখন এই নির্বাচনগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনেক ধন্যবাদ ডক্টর আবু নাসের, আপনি কি বলেন?
জি, ডক্টর মেহনাজ মোমেন যেরকম তো বললেন, ডেফিনেটলি আপনার মধ্যবর্তী নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে, কারণ আমেরিকার যে কংগ্রেস রয়েছে, কংগ্রেসের দুই হাউজেরই কিন্তু নির্বাচন হয়। আপনার লোয়ার হাউজের সবাই, আমরা সবাই জানি যে আমেরিকার কংগ্রেসের যে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ, যারা হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের যারা রয়েছেন তারা 2 বছরের জন্য নির্বাচিত হন, আর আপনার সেনেটররা 6 বছরের জন্য নির্বাচিত হন। প্রতি 2 বছর অন্তর অন্তর কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর ইলেকশন হয়, সেই অর্থে এটাকে মধ্যবর্তী নির্বাচন বলা হয়ে থাকে। এই মধ্যবর্তী নির্বাচন কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসির যে মধ্যবর্তী নির্বাচন সেরকম নির্বাচন নয়, হয়তো বিপুল সরকার সেই পার্লামেন্টারি ডেমোক্রেসির যে মধ্যবর্তী নির্বাচন সেরকমটা মাথায় রেখে প্রশ্নটা করেছেন যে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে আপনার প্রাইম মিনিস্টার যে কোনো সময়ে তার 5 বছর বা 4 বছর পার্লামেন্টের মেয়াদ যেরকমই হোক না কেন, তার আগেই পার্লামেন্ট ভেঙে দিতে পারেন, এবং তখনই সেক্ষেত্রে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরে যে নির্বাচন হয় সেটাকে সাধারণত পার্লামেন্টারি ডেমোক্রেসিতে মধ্যবর্তী নির্বাচন বলা হয়ে থাকে। কিন্তু আমেরিকার যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অব ডেমোক্রেসি সেখানে কিন্তু আপনার প্রতি 2 বছর অন্তর অন্তর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ইলেকশন হতেই হবে, আর যুক্তরাষ্ট্রের সেনেটে যে 100 জন মেম্বার রয়েছে তার মধ্যে 1/3 প্রতি 2 বছর অন্তর অন্তর নির্বাচিত হন। 2 বছর 1/3 মেয়াদ শেষ হয়ে যায় এবং আরেকটি ওই যে 1/3 সেনেটরের মেয়াদ শেষ হয়ে যায় তার নির্বাচন এখানে হয়ে থাকে। সেই অর্থে পার্লামেন্ট ডেফিনেটলি আপনার বাধ্যবাধকতা রয়েছে, আর এর ফলে সরকারের কোনো ধরনের প্রভাব পড়বে কিনা, ডেফিনেটলি ডক্টর মেহনাজ মোমেন যেরকম বললেন যে এই নির্বাচনে যদি আপনার যে দল হোয়াইট হাউস নিয়ন্ত্রণ করে সেই দল যদি সংখ্যাগরিষ্ঠতা হারায় তাহলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে সেই দলের ভালো করার সম্ভাবনা অনেকটাই কমে যায়।
অনেক ধন্যবাদ। আমাদের একজন শ্রোতা ফেসবুকে লিখেছেন, শঙ্কর হালদার, আপনি লিখেছেন আমেরিকাতে এই অসময় মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজন কেন হলো? আপনারা শুনছিলেন যে আমাদের দুই বিশিষ্ট অতিথি তারা দুজনে আপনার প্রশ্নের উত্তর দিলেন কেন এই সময় হচ্ছে, যেহেতু মেয়াদ শেষ হয়ে যায় সে কারণেই তারা ওই কংগ্রেসে প্রতিনিধি পরিষদে এবং সেনেটে এই নির্বাচনটা হয়। অনেক ধন্যবাদ শঙ্কর হালদার। আমাদের আরেকজন শ্রোতা টেলিফোন লাইনে আছেন, দীপঙ্কর চক্রবর্তী বোধ হয়, তাই না? হ্যালো, নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, বলুন আপনার প্রশ্নটা করুন।
আপু, আমি কথা বলছি দীপক চক্রবর্তী, বাংলাদেশ পঞ্চগড় থেকে।
হ্যাঁ বলুন।
আমি আজকে ভয়েস অফ আমেরিকাতে আমাদের প্যানেল অতিথি স্যার মহোদয় আছে, তাদেরকে আমি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রশ্ন থাকবে, সেটা হলো আমেরিকায় যেটা মানে নির্বাচন ঘটে যাচ্ছে এবং কি সাধারণ মানুষের মানে ভাবনা কতটুকু, আর নির্বাচন হতে গেলে আইন শৃঙ্খলা বাহিনী কেমন থাকবে, মোতায়েন কেমন থাকবে, এবং কি সংখ্যালঘু যেগুলো মানুষ বসবাস করে থাকে ওদের চিন্তা ভাবনা কেমন আর কি, আর এবং কি ওখানকার যে মানুষ সাধারণ জনগণ তাদের চিন্তা ভাবনা কেমন, ইলেকশন যে হতে যাচ্ছে তাদের আইন শৃঙ্খলা বাহিনী কেমন থাকবে, কেমন প্রস্তুতি থাকবে, এই বিষয়ে যদি আমাদের প্যানেল অতিথি স্যার মহোদয়রা ওনাদের একটু।
ঠিক আছে, অনেক ধন্যবাদ দীপক চক্রবর্তী। আমরা আমাদের প্যানেলিস্টদের জিজ্ঞেস করছি আপনার প্রশ্নটা, যে লোকজন কিভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের মনোভাবটা কি, সেটাই জানতে যাচ্ছেন। ডক্টর নাসের
জি, খুবই আনফরচুনেট যে এরকম একটা প্রশ্ন এসছে। আমি আমি দীপক চক্রবর্তী কেন এরকম প্রশ্ন করেছেন সম্পূর্ণভাবে বুঝতে পারি, যে বাংলাদেশে যখন কোনো নির্বাচন হয় তখন সারা বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতির একটা আশঙ্কায় থাকেন, এবং বিশেষ করে বাংলাদেশে যখন নির্বাচন হয় তখন বাংলাদেশের সংখ্যালঘু যারা থাকেন তারা একটা শঙ্কার মধ্যে থাকেন। সেই প্রেক্ষিতে উনি প্রশ্নটা করেছেন। আমি খুবই আনফরচুনেট বাংলাদেশের জন্যে যে এরকম একটা বাংলাদেশের নির্বাচন সামনে রেখে মানুষের মনে এরকম একটা ভয়ের একটা বিষয় কাজ করে। আমি দীপক চক্রবর্তীকে আশ্বস্ত করে বলতে চাই যে আমেরিকাতে এ ধরনের কোনো ঘটনা ঘটে না। আপনি যদি এখন আমেরিকাতে আসেন এবং বিভিন্ন জায়গায় যদি আপনি ঘোরাফেরা করেন, তাহলে আগামী এই নভেম্বরের 6 তারিখে যে নির্বাচন হচ্ছে তার কোনো ধরনের আভাসই আপনি পাবেন না। রাস্তাঘাটে কোথাও কোনো পোস্টার নেই, কোথাও কোনো মিছিল নেই, মাইকিং নেই, এবং নির্বাচনের আপনি যদি খুব পলিটিক্যালি স্যাভি হয়ে থাকেন, যদি রাজনীতিকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকেন, তাহলে হয়তো ফেসবুকে বা কখনো কখনো আপনার টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন।
তবে ডক্টর নাসের, এই যে আপনার প্রাথমিক নির্বাচনগুলো হচ্ছে, যেমন গতকালই হলো ম্যাসাচুসেটসে এবং আয়ানা প্রেসলি জিতে গেলেন, নমিনেশন পেয়ে গেলেন, সে ম্যাসাচুসেটসে যখন প্রাথমিক নির্বাচনগুলো হচ্ছে নির্বাচনের আগে, তখন কিন্তু সেই রাজ্যে যেখানে প্রাথমিক নির্বাচনটা হচ্ছে সেখানে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাই, সেখানে তখন অনেক র্যালি হয়।
কিন্তু আপনি ওনার যে প্রশ্নটা ছিল যে মানে সংখ্যালঘুরা ভয়ভীতির মধ্যে থাকবে কিনা বা কি হচ্ছে, সেগুলো কিন্তু হচ্ছে না। যেমন আপনি বললেন যে ম্যাসাচুসেটসে গতকালকে যে নির্বাচনটা হলো, সেখানে কিন্তু একজন সংখ্যালঘু নারী প্রার্থী, যিনি গত 20 বছর ধরে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর মেম্বার ছিলেন, তাকে তিনি হারিয়েছেন। সেই নারী প্রার্থীর নাম হচ্ছে আপনার আয়ানা প্রেসলি, এবং একজন ডেমোক্রেটিক পার্টির একজন ভেটারান কংগ্রেসম্যান তাকে হারিয়েছেন। তো নির্বাচনের যে আপনার নির্বাচনের আরেকটা বিষয় হচ্ছে যে সাধারণত আমেরিকান নির্বাচনে কিন্তু খুব বেশি মানুষ স্পেশালি হচ্ছে আপনার মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে থাকেন না, রেজিস্টার্ড, এবং এখানকার সবাই কিন্তু রেজিস্টার্ড ভোটার নন। 18 বছরের উপরে যাদের বয়স তাদের অনেকেই একটা সবাই অটোমেটিক্যালি ভোটার হন না। আপনাকে ভোটার তালিকায় নাম ওঠাতে হলে আপনাকে নিজেকে রেজিস্টার করতে হয়, এবং যে কোনো ভাবে বিভিন্ন ভাবে রেজিস্ট্রেশন করা যায়। আপনার আপনি ইভেন শুধুমাত্র একটা ফর্ম পোস্ট অফিসের মাধ্যমে পূরণ করলেও সেটা হতে পারেন। তো নির্বাচনের যে ডামাডোল আমাদের সাউথ এশিয়ার অন্যান্য যে দেশগুলো আছে সেটা এখানে টের পাওয়া যায় না।
অনেক ধন্যবাদ ডক্টর মেহনাজ বোমেন।
হ্যাঁ, আমি একটু অন্য প্রসঙ্গে বলতে চাই। আমি নাসেলের কথার সাথে একদমই একমত, এখানে যেরকম সংখ্যালঘুদের ভীতি দেখানো, এই জিনিসগুলো অনেক এখানের ইতিহাসেও এটা ঘটেছে, কিন্তু সেটা একটা পুরনো ইতিহাস। কিন্তু এখন এটা যেমন ভাবে ঘটে সেটা হচ্ছে আপনার ভোটার রেজিস্ট্রেশনে বা ভোটার মানে এখানে যে এমনিতেই আমেরিকাতে আপনার ভোটার পার্টিসিপেশন রেট অনেক কম। এখন বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা যাচ্ছে তারা বিভিন্ন রকম নীতিমালা প্রণয়ন করেছে, কিছু কিছু অঙ্গরাজ্যে এমন নীতিমালা তারা প্রণয়ন করেছে যাতে ভোটারদের আরো অনেক সুবিধা হয়, যাতে তারা আরো এগিয়ে আসে। কিন্তু আবার আরেক দল আরেকটা মানে অঙ্গরা আরো কিছু অঙ্গরাজ্য এমন এমন নীতিমালা প্রণয়ন করেছে যাতে এই ভোটারদের ভোট করতে আরো অসুবিধা হয়। হ্যাঁ, আরো অনেক বেশি আপনার এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হয়। যেমন আমি তো টেক্সাসে, আমাদের আমাদের এই স্টেটে এখন নতুন অনেক ধরনের নিয়ম হয়েছে যার ফলে আপনার ভোটাররা যারা এলিজিবল ভোটার, যারা এই দেশের নাগরিক যাদের 18 বছর বয়সের ঊর্ধ্বে, তারাও আপনার অনেক রকমের বাধার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, তো এই দেশে অনেক ধরনের জিনিস যেগুলো করা হয় সেগুলো খুব আইনসম্মত ভাবে এবং অনেক সফিস্টিকেটেড ভাবে করা হয়। তবে নাসেলের সাথে আমি একদমই একমত, যে ধরনের প্রশ্নকর্তা যে ধরনের ভোটার ইন্টিমিডিয়েশন যে ধরনের ভীতির কথা বলেছেন সেটা এদেশের ইতিহাসে এক সময় থাকলেও এখন এভাবে করে এরকম ভাবে এরকম বর্বর রূপ আমরা দেখি না।
অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, আর আজ বুধবার আমাদের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন, এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যে মেয়াদ মধ্যবর্তী নির্বাচন হচ্ছে তাতে গুরুত্বপূর্ণ ইস্যু এবং নারী ও অন্যান্য সংখ্যালঘু প্রার্থীদের প্রভাব। আপনারা ইচ্ছে করলে আমাদের সরাসরি এখানে ফোন করতে পারেন আমাদের স্টুডিওতে, এবং এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। আপনারা অনেকেই ইতিমধ্যে ফেসবুকেও প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ। আমরা একটা জিনিস এবার লক্ষ্য করছি, আপনারা আমাদের দুজন অতিথি বলেছেন যে অনেক সংখ্যালঘু প্রার্থীরা এবার নির্বাচনে অংশ নিচ্ছেন, এবং আমরা যেমন দেখলাম ম্যাসাচুসেটসে গতকালই একজন নির্বাচিত হয়েছেন, এই যে অধিক সংখ্যক নারী এবার নির্বাচনে অংশ নিচ্ছেন, এর উপর যদি একটু আলোকপাত করেন ডক্টর মেহনাজ মোমেন।
আমার কাছে মনে হয় যে সংখ্যালঘু প্রার্থী বা নারী প্রার্থীর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কোন আইডিওলজি থেকে তারা আসছেন। এই কালকের ম্যাসাচুসেটস এর নির্বাচনের কথাই বলুন না কেন, বা নিউ ইয়র্কের নির্বাচনের কথা বলুন, অথবা ফ্লোরিডা, হ্যাঁ, আমরা দেখছি ডেমোক্রেটদের মধ্যে অনেক প্রগ্রেসিভ প্রার্থী প্রাইমারিতে জয়লাভ করছে। এখন এখানে আরেকটা জিনিস, স্ট্রাকচার নির্বাচনের আরেকটা জিনিস বুঝতে হবে, যেহেতু আমেরিকায় দুইটা পলিটিক্যাল পার্টি, ডেমোক্রেট এবং রিপাবলিকানরা, এরাই সবসময় জয়লাভ করে এবং এমনভাবে ডিস্ট্রিক্টগুলো নির্বাচনী আপনার ডিস্ট্রিক্টগুলোকে করা হয়েছে যে বেশিরভাগ ডিস্ট্রিক্ট এখন এমন হয়ে গেছে যেখানে আমরা নিশ্চিতভাবে জানি যে হয় ডেমোক্রেট জিতবে বা রিপাবলিকান জিতবে। এখন এই নির্বাচনের অনেক উত্তেজনা এবং অনেক আপনার কি বলবো মানে নির্বাচন ঘিরে যে আপনার উদ্দীপনা থাকে সেগুলো এখন প্রাইমারিতে চলে এসছে, যেখানে আমরা একই দলের বিভিন্ন প্রার্থী যারা প্রতিযোগিতা করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে রিপাবলিকান প্রাইমারি 2016 ইলেকশনে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ প্রাইমারিতে বহু সংখ্যক মানুষ যোগদান করায় আপনার আপনি প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ট্রাম্প নির্বাচিত হয়েছেন, বা তার আগেও আমরা দেখতে পেয়েছি যে রিপাবলিকান পার্টিতে আমরা আরেকটা যে যাদেরকে টি পার্টি সমর্থক বলি ওটা প্রাইমারির কারণেই তারা সব নির্বাচিত হয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি এই 2018 এই মধ্যবর্তী নির্বাচনে যে আপনার অনেক আপনার প্রগ্রেসিভ বামপন্থী প্রার্থীরা নির্বাচিত হচ্ছে। তো এটা এটাও একটা খুব একটা মানে ইন্টারেস্টিং এবং আমার আমার দৃষ্টিভঙ্গিতে খুব একটা পজিটিভ দিক। আমরা অনেক নতুন, আমরা খুব কম অল্প বয়স্ক নারী মাইনরিটি ক্যান্ডিডেট এবং প্রগ্রেসিভ ক্যান্ডিডেট এদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং অনেক জায়গায় নির্বাচিত হননি, যেমন মিশিগানে অনেক উত্তেজনা ছিল সেই নির্বাচনে, মানে সেই প্রার্থী সবচেয়ে প্রগ্রেসিভ প্রার্থী হয়নি কিন্তু অনেক কাছাকাছি গেছে। তো এই এইসব দিক থেকে আমরা বলতে পারি যে রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি দুই পার্টিতেই এখন প্রাইমারি নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রাইমারিতে যারা পার্টিসিপেট করছেন, এবং এটা সত্যি যে আপনার সব ভোটাররা পার্টিসিপেট করে না কিন্তু যে সমস্ত ভোটাররা পার্টিসিপেট করছেন তারাই এখন আপনার তাদের হাতে এই ক্ষমতা যে কে নির্বাচিত হবে।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন কলার আছেন সবুজ বিশ্বাস, কিন্তু তার কাছে যাওয়ার আগে আমি ডক্টর নাসিরের কাছে যাচ্ছি। আপনি কি মনে করেন এই যে মহিলা প্রার্থী বা সংখ্যালঘু প্রার্থীদের সংখ্যা অনেক বেশি এবার?
জি জি, শুধুমাত্র মহিলা এবং সংখ্যালঘু নয়, এবার কিন্তু আপনার ইয়াং যারা বয়সে তরুণ তারাও কিন্তু নানাভাবে তারাও বিভিন্ন গত অনেক প্রাইমারিতে তারা জিতে এসেছেন। এর একটা বড় কারণ হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের গত দুই বছর আগে জিতে আসা, এবং এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে যারা অনেক আমরা অনেকেই দেখেছি যারা কখনো ওরকমভাবে পার্টি পলিটিক্স করেননি, পার্টিতে খুব সক্রিয় ছিলেন না, তারা রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং তারা মনে করছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ধরনের পলিসি এবং যে একটা পলিটিক্যাল ন্যারেটিভ উনি এস্টাবলিশ করার চেষ্টা করছেন তার বিপরীতে তারা একটা প্রোগ্রেসিভ এবং ইনক্লুসিভ যে পলিসি আপনার ন্যারেটিভ সেটা এস্টাবলিশ করার জন্যই কিন্তু এরকম যারা সংখ্যালঘু এবং নারী এবং যারা বয়সে তরুণ তারা শুধুমাত্র নির্বাচনে দাঁড়াচ্ছেনই না, তারা নির্বাচনের ভালো করছেনও। এবং দেখা যাক যে যারা এ পর্যন্ত যে সমস্ত প্রার্থী যারা এরকম যারা তরুণ নারী এবং সংখ্যালঘু যারা নির্বাচিত হয়েছেন প্রাইমারি নির্বাচনে, তারা আগামী সাধারণ নির্বাচনে নভেম্বরে যে নির্বাচন সেখানে কেমন করে সেটা এখন দেখার বিষয়।
অনেক ধন্যবাদ। আমরা এবার সবুজ বিশ্বাসের কলটা নেব। হ্যালো
হ্যালো
হ্যালো, হ্যাঁ সবুজ বিশ্বাস বলুন।
আমি সবুজ বিশ্বাস, জমিকুল মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি। আমার একটা প্রশ্ন, মার্কিন নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত বেশ কিছু আমরা প্রার্থী দেখতে পাচ্ছি, তো এইবার কি সেই রকম সংখ্যালঘু বা মহিলার হিসাবে ভারতীয়দের কি এরকম আরো একটু বেশি সংখ্যক প্রার্থী কি আশা করা যায়?
অনেক ধন্যবাদ সবুজ বিশ্বাস। ডক্টর মেহনাজ মোমেন, যে আমরা তো অনেক প্রার্থীর কথাই জানি, উনি জানতে চাচ্ছেন যে ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীরা আছেন কিনা ডক্টর মেহনাজ মোমেন।
প্রাইমারিতে আমি আসলে মনে করতে পারছি না, কিন্তু 2020-তে একজন সম্ভাব্য প্রার্থীর কথা বলা হচ্ছে প্রেসিডেন্সিয়াল পদে, কমলা হ্যারিস। উনি উনার আই থিঙ্ক উনার মা ভারতীয় বংশোদ্ভূত এবং উনার বাবা আফ্রিকান আমেরিকান, কিন্তু এই মুহূর্তে প্রাইমারিতে কেউ কি আমি আসলে ঠিক মনে করতে পারছি না যে ভারতীয় বংশোদ্ভূত কেউ আছেন।
ঠিক আছে, ডক্টর নাসের আপনি কি জানেন কোনো ভারতীয় বংশোদ্ভূত?
গতবারের নির্বাচনে আপনার এখনকার যে কংগ্রেস রয়েছে সেখানে সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মিলে মোট 5 জন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান রয়েছেন। এর মধ্যে সিনেটর কমলা হ্যারিস, তাকে আমরা বলতে পারি যে অর্ধেক ভারতীয় বংশোদ্ভূত, কারণ তার বাবা হচ্ছেন আপনার উনি ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইয়ার থেকে ক্যারিবিয়ান থেকে এসছেন, আর আফ্রিকান আমেরিকান। আর বাকি 4 জন হচ্ছে আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর মেম্বার। তো আপনার 435 জনের মধ্যে 5 জন রয়েছেন, সংখ্যায় খুব খারাপ না। তবে এর নতুন করে আমার যতদূর জানি যে ক্যালিফোর্নিয়াতে আরও একজন প্রার্থী, তিনি ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে, সান ফ্রান্সিসকো বে এরিয়াতে আরও নতুন একজন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী প্রাইমারিতে জিতেছেন। তবে যে 4 জন এখন কংগ্রেসের রয়েছেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং যে সিনেটর রয়েছেন, সিনেটর কমলা হ্যারিস কেবল 2 বছর আগে নির্বাচিত হয়েছেন, তারও আরও 4 বছর রয়েছে। তার মানে যে এই এই জেনারেলি যে 4 জন রয়েছেন, আমি যতদূর জানি যে এই 4 জনই আবার নির্বাচিত হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। তবে যদি এবং নতুন যে প্রার্থী হচ্ছেন তিনি যদি জেতেন তাহলে হয়তো এই 5 জন থেকে 6 জন হবেন।
আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। তবে আমরা এটাও জানি যে বিভিন্ন রাজ্যে, যুক্তরাষ্ট্রের 85টি রাজ্যের অনেক রাজ্যে কিন্তু যেগুলো লোকাল আছে, আইনসভা আছে, সেখানে কিন্তু অনেক ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী বলবো না, তারা আছেন এবং দায়িত্ব পালন করছেন, সেরকমই তো অনেক আছেন। এমনকি যেমন মেরিল্যান্ড রাজ্যেও আছে, মেরিল্যান্ড ছাড়াও অন্যান্য বিভিন্ন রাজ্যে আছে। তাদের আমরা অনেক সময় চেষ্টা করি তাদের সঙ্গে কথা বলতে বা তাদের ইন্টারভিউ নিতে আমরা চেষ্টা করি। অনেক ধন্যবাদ। আমি এখান থেকে কয়েকজনের প্রশ্ন পড়ছি ফেসবুক থেকে। মোহাম্মদ নাজিমউদ্দিন নাসির, আপনি লিখেছেন আমেরিকার সংবিধান পরিবর্তন করা যায় না, কেন আপনি কেন লিখেছেন প্রশ্নটা ঠিক বুঝতে পারছি না। এর উপর কি আমাদের দুই প্যানেলিস্ট আপনারা একটু আলোকপাত করবেন? উনি বলছেন সংবিধান সংবিধানের যে সংস্কার পরিবর্তন।
হ্যাঁ
হ্যাঁ বলুন।
হ্যালো,
হ্যাঁ বলুন।
বলছি সংবিধান পরিবর্তন করার প্রণালীটা খুবই খুবই কঠিন এবং জটিল, এবং এক কথায় যদি উত্তর দেওয়া যায় তাহলে বলবো এর সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু আমি অ্যাকচুয়ালি গত 2 দিন আগে একটা লেখা পড়ছিলাম যেখানে বলা হচ্ছে সংবিধান পরিবর্তন করার জন্য যে একটা আপনার কি বলবো মানে একটা সভা ডাকতে হয়, সেখানে 35টা অঙ্গরাজ্যকে এটাতে রাজি হতে হয়, এবং সেখানে আপনার গভর্নরেরও পারমিশন লাগে না, ওই 35টা অঙ্গরাজ্যের লেজিসলেটিভ বডি যদি রাজি হয় তাহলে এইটা এই সভা ডাকা যায়। হ্যাঁ, এবং আমি পড়ছিলাম যে এটা অবশ্য আমি যেখান থেকে পড়ছিলাম সেটা একটু কি বলবো মানে মেইন স্ট্রিম কোনো জায়গা না, তো সেখানে তারা সন্দেহ প্রকাশ করছে যে এই অবস্থা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে। কিন্তু আমি আসলে খুবই সন্দিহান, কারণ সংবিধানটাকে এমন ভাবে প্রণয়ন করা হয়েছে, ইভেন এটার সাথে আপনার যে অ্যামেন্ডমেন্ট অ্যাড করা সেইটাও খুবই খুবই মানে কঠিন। সেই জন্যই এত বছরে আমরা মাত্র 27টা অ্যামেন্ডমেন্ট পেয়েছি, এবং অনেকে এই ধরনের কথা, যেমন একটা একটা নীতি যেটা খুব ভালো এক্সাম্পল, বার্থ রাইট, যেটা এসেছিল সিভিল ওয়ারের পরে নিশ্চিত করার জন্য যে আফ্রিকান আমেরিকানরা এই দেশে জন্মগ্রহণ করবে তারা এখন থেকে সব সময় আপনার নাগরিক হিসেবে মানে জন্মগ্রহণ করেই তারা নাগরিক হতে পারবে। তখন সেই হিসেবে এই আমেরিকান মাটিতে যেই শিশুই ভূমিষ্ঠ হয় সে নাগরিক হয়ে যায়। তো এই বার্থ রাইটটাকে চেঞ্জ করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, এবং এটাকে করতে হবে একটা অ্যামেন্ডমেন্ট দিয়ে, 13 কি বলে আপনার ওই অ্যামেন্ডমেন্টটাকে আপনার নাল করে, কিন্তু সেটাও অনেক কঠিন প্রসেস। কাজে সংবিধানের দিকে মানে, আর এখন তো আমরা যদি এই মুহূর্তে আমেরিকার রাজনীতির দিকে তাকাই, যে কোনো সাধারণ নীতি প্রণয়ন করার ক্ষেত্রেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়া খুবই কঠিন। মানে সংবিধান বদল করার জন্য এই সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাবে কিনা, মানে আমার অনেক সন্দেহ।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা আছেন, মাসুদুর রহমান, উনি লাইনে আছেন। সেখানে যাওয়ার আগে ডক্টর নাসের, আপনি সংবিধান পরিবর্তনের ব্যাপারে কিছু বলতে চান?
জি, আমি ডক্টর মেহনাজ মেমন যখন কথা বলছিলেন তখন আমি একটু ইন্টারনেটে দেখছিলাম যে সংবিধান আপনার পরিবর্তন করার পদ্ধতিটা কি, যেখানে বলা হচ্ছে যে আপনার সংবিধান পরিবর্তন করতে হলে যে যুক্তরাষ্ট্রে যে সংবিধান রয়েছে সেটার আর্টিকেল 5-এ যে পদ্ধতিটা বলা আছে, সেখানে সংবিধান পরিবর্তন করার জন্য যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার জন্যই কিন্তু আপনার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেরই, হাউস অব রিপ্রেজেন্টেটিভের 2/3 সদস্য এবং সেনেটের 2/3 সদস্যের সমর্থন লাগবে। এবং তারপরে হচ্ছে আপনার সংবিধান পরিবর্তন করার কোন একটা প্রস্তাব আনা যাবে, একটা রেজলিউশন আনা যাবে, আর সেই রেজলিউশনটা পাশ হতে হবে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রে যে 50টি রাজ্য রয়েছে সেই রাজ্যের আপনার 3/4 অর্থাৎ প্রায় 38টা যে আপনার 38টি লেজিসলেচার, শুধুমাত্র কিন্তু গভর্নর নয়, ওই যে যুক্তরাষ্ট্রের যে 50টি স্টেট রয়েছে ওই 50টি রাজ্যেরই কিন্তু আবার আলাদা সংসদ রয়েছে এবং প্রত্যেকটা স্টেটেরই কিন্তু আবার দুটো করে সংসদের কক্ষ রয়েছে, একটা হচ্ছে আপনার সেনেট আর একটা কোথাও কোথাও বলা হয়েছে যে স্টেট হাউস অথবা স্টেট অ্যাসেম্বলি। ওই যে স্টেট অ্যাসেম্বলি এবং স্টেট হাউসের যে লেজিসলেচারগুলো রয়েছে তাদেরও আপনার 3/4 সমর্থন লাগবে কোনো একটা সংবিধান পরিবর্তন করতে হলে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সংবিধানে 33টি সংশোধনী এসেছে এবং এই 33টি সংশোধনীর মধ্যে বেশিরভাগ সংশোধনী কিন্তু এসছে আপনার স্বাধীনতার জাস্ট পরপরই। তো গত বেশ কয়েক দশকে এখন পর্যন্ত সংবিধানের কোনো পরিবর্তন আসেনি।
আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন মাসুদুর রহমান। হ্যালো মাসুদুর রহমান।
হ্যালো,
হ্যাঁ বলুন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, বলুন আপনার প্রশ্ন।
আমি বগুড়া থেকে বলছিলাম, মাসুদুর রহমান।
হ্যাঁ বলুন।
তো আপনাকে সালাম এবং ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতাদের সালাম।
অনেক ধন্যবাদ।
আমি চাচ্ছিলাম যে আমেরিকাতে যে মধ্যবর্তী নির্বাচন হয় সেই নির্বাচনে কি আমেরিকার সরকার পরিবর্তন সম্ভব, এবং আমাদের দেশে আপনাদের এখানে যে 6 তারিখে নির্বাচন হবে অথচ এখনো পোস্টার নেই, প্রচার নেই, কোনো কিছু নেই, কোনো কিছু চোখে পড়ে না, অথচ আমাদের বাংলাদেশে একটা নির্বাচন হওয়ার পরদিন থেকে পরের নির্বাচনের জন্য প্রচার চালানো হয়, এই জিনিসটা একটু মানে দাবিয়ে চলে, এবং আমার কিছু কিছু প্রশ্নের উত্তর অবশ্য আমি পেয়ে গেছি।
আচ্ছা, অনেক ধন্যবাদ। মেহনাজ মোমেন,
নির্বাচনে এখানে প্রচার নাই তা বলবো না, তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে না, মধ্যবর্তী সরকার দিয়ে আপনার প্রেসিডেন্ট পরিবর্তন করা সম্ভব না, কিন্তু আপনার লেজিসলেটিভ বডি আপনার হাউসে এবং সেনেটে কোন রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আছেন সেটার পরিবর্তন করা সম্ভব। হ্যাঁ, আচ্ছা, তারপরে যে প্রশ্নটা করছেন যে নির্বাচনী প্রচার নেই, নির্বাচনে প্রচার নেই তা কিন্তু না, বিশেষ করে আপনি যদি কোনো সময় কোনো সুইং স্টেটে থাকেন, যেই সমস্ত অঙ্গরাজ্যে আমরা নিশ্চিতভাবে জানি না যে রিপাবলিকান না ডেমোক্রেটরা জিতবে, সেখানে কিন্তু আপনার নির্বাচনী প্রচার খুব জোরে সোরে হয়। আরেকটা জিনিস যেটা উনি তো বাংলাদেশের সাথে তুলনা করছেন, বাংলাদেশে যে ধরনের আপনার রাজনৈতিক অঙ্গনে যে উদ্দীপনা গুলো দেখা যায় এখানে কিন্তু সেটা ডিফারেন্ট ভাবে, সেটার ম্যানিফেস্টেশনটা একটু ডিফারেন্ট ভাবে হয়। যেমন আপনি যদি শুধু কি পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে এই রাজনৈতিক প্রচারণায় এটাতে, এই দিকে যদি আপনি গুরুত্ব দেন তাহলে আপনি হয়তো দেখবেন যে আমেরিকার রাজনীতিতে এই প্রত্যেকটা নির্বাচনী প্রচারণায় বিপুল সংখ্যক অর্থ ব্যয় হচ্ছে, এবং এই কি বলবো মানে এটা একটা অনেক বড় ইন্ডাস্ট্রি। কাজে এরকম না যে খুবই শান্তিপূর্ণ ভাবে সবকিছু একদম কি বলবো মানে নিয়ম পালন করে এভাবে করে হচ্ছে তা কিন্তু না, এখানেও আছে কিন্তু এখানে এটা অনেক বেশি স্ট্রাকচার, এটা আপনাকে জানতে হবে যে কোথায় ওই উদ্দীপনা গুলো বা ওই উত্তেজনা গুলো আছে এবং ওটাকে কিভাবে করে আপনি ওটার হিসাবটা আপনি কিভাবে করবেন, ওটা কিভাবে মনিটর করবেন, এটা এটা আপনার দেখতে হবে।
অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আর আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রে মেয়াদ মধ্যবর্তী নির্বাচন, গুরুত্বপূর্ণ ইস্যু এবং নারী ও অন্যান্য সংখ্যালঘু প্রার্থীদের প্রভাব। এখানে আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, মন্তব্য করছেন, কয়েকটি প্রশ্নের কথা বলছি। জয়ন্ত হৈমন্তী, আপনি লিখেছেন, নারী শক্তি বর্তমান দুনিয়ায় তার ধ্বজা উড়িয়ে চলছে, চলবে। আপনি আরও লিখেছেন, তরুণ সমাজের রয়েছে অফুরন্ত প্রাণশক্তি আর বয়স্কদের রয়েছে ঝুলি ভরা অভিজ্ঞতা, দুটোই অত্যন্ত প্রয়োজন। আপনি ঠিকই বলেছেন জয়ন্তী। আমি আরেকটা ব্যাপারে তুলে আনতে চাচ্ছি, প্রোগ্রেসিভ বা প্রগতিশীল যারা, তারা অনেকেই এবার, আমার মনে হয় ডক্টর মেনাজ মোমেন আপনি কথাটা উল্লেখ করেছিলেন যে অনেক প্রগতিশীল প্রার্থীরা এবার ক্যান্ডিডেট হচ্ছে, প্রার্থী হচ্ছে, এ ব্যাপারে যদি আরেকটু বলেন।
এটা বলবো যে আপনার সামগ্রিকভাবে এটা যদি ডেমোক্রেটিক প্রার্থী দলের আমরা এরকম প্রগতিশীল প্রার্থী দেখছি, আপনার ডেমোক্রেটিক দলের ভিতরে একটা বিভাজন দেখা গেছে এবং দেখছি যে অনেক মানুষই বা অনেক সমর্থকই ডেমোক্রেটিক পার্টি যেভাবে করে প্রার্থী নির্বাচন করে, যেভাবে করে তার প্ল্যাটফর্ম নির্বাচন করে, যেসব প্রার্থীকে আপনার এগিয়ে দেয় সেগুলি ক্ষেত্রে তারা সন্তুষ্ট না। এবং এটা 2016 ইলেকশন এটার একটা অনেক বড় একটা এক্সাম্পল, যেখানে আপনার বার্নি স্যান্ডার্স আর হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বিতা অনেক আপনার তিক্ততার সৃষ্টি করেছিল এবং পার্টি ইনস্টিটিউশন যার নিরপেক্ষ থাকার কথা, এখানে হিলারি ক্লিনটনকে মানে অনেকভাবে সমর্থন করেছেন এবং যেগুলোর দাম হয়তো তারা পরবর্তীতে মানে আসল নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে দিতে হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সমর্থকরা বলছে যে আমরা এই ব্যবস্থা মেনে নিতে পারবো না, সেই জন্য প্রাইমারিতে আমরা নিশ্চিত করতে চাই যে যারা আমাদের মূল্যবোধ তুলে ধরবে সেই সমস্ত প্রার্থীকে আমরা নির্বাচিত করব। কাজে এটা একটা ভালো ট্রেন্ড এবং এর বিপরীতে বা এর প্যারালেল আরেকটা ট্রেন্ড আমরা দেখেছি রিপাবলিকান পার্টির ক্ষেত্রে, যেখানে অনেক আপনার র্যাডিক্যাল প্রার্থী যারা টি পার্টি সমর্থক তাদেরকেও রিপাবলিকান পার্টির সমর্থকরা তাদেরকে প্রাইমারিতে জয়লাভ করতে সহায়তা করেছে এবং এর জন্যই আমরা দেখি যে এখন হাউসে সেনেটে কম কিন্তু হাউসে তাও সেনেটে আমাদের টেক্সাসের সেনেটর টেড ক্রুজের সবচেয়ে বড় এক্সাম্পল। যাই হোক, তাও অনেক মেম্বারকে আমরা দেখি যারা কিনা খুবই ভাবে আপনার মানে ভীষণ ভাবে আপনার ডানপন্থী এবং মানে রিপাবলিকান পার্টির মূল্যবোধের সাথেও অনেক সময় তাদের সংঘাত দেখা যায়, কিন্তু এই ধরনের প্রার্থী আমরা দেখছি যে বেড়েই চলছে।
অনেক ধন্যবাদ। আমরা সাধারণত দেখি যে মডারেটরাই বেশি আসেন, কিন্তু এই যে একটু প্রগতিশীল যারা এখন আসছেন বা প্রার্থিত্ব, নভেম্বরের ইলেকশনে কি হবে সেটাই আমাদের জন্য দেখার বিষয়, তাই না? আমাদের হ্যাঁ আরেকজন শ্রোতা আছেন, নেহার সিদ্দিকি। হ্যালো
হ্যালো
হ্যালো হ্যাঁ নেহার সিদ্দিকি বলুন।
আমি জানতে চাচ্ছিলাম যে এইবার যে ইলেকশনে বাঙালি আমাদের যারা বাংলা বংশোদ্ভূত যারা আছেন আমেরিকাতে, তারা কি কোথায় পার্টিসিপেট করছেন এবং তারা কেন আরো বেশি সংখ্যক আসছেন না বা আসা উচিত কিনা, এটাই আমার প্রশ্ন আর কি, যদি একটু জানতাম কারো কাছ থেকে জানতে পারতাম।
আচ্ছা, অনেক ধন্যবাদ। ডক্টর আবু নাসের, আমরা এর আগে বলেছি যে ভারতীয় বংশোদ্ভূত আছে কিনা, নেহার সিদ্দিকি যেটা জানতে চাইছেন যে বাংলাদেশি কোনো বাংলাদেশি আমেরিকান প্রার্থী আছেন কিনা, কিংবা এ নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা, কিংবা তারা এই মূলধারার রাজনীতি তাতে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা, শুধু প্রার্থী হিসেবে নয় এমনিতেই নির্বাচনে সক্রিয় কিনা, সেটাই তিনি, রাজনীতিতে সক্রিয় কিনা সেটাই তিনি জানতে চাচ্ছেন। আপনি কি বলেন?
জি, বাংলাদেশিরা কিন্তু গত 5 বছর বা 10 বছর আগের থেকে অনেকটা সক্রিয় এখন। আপনি দেখবেন যে আমার জানা মতে এখন পর্যন্ত একজন বাংলাদেশি আমেরিকান উনি জর্জিয়া যে স্টেট সেনেটে, সেই স্টেট সেনেটে নির্বাচিত হয়েছেন। ওনার নাম হচ্ছে শেখ রহমান, উনি স্টেট সিনেটে প্রাইমারিতে নির্বাচিত অলরেডি হয়েছেন এবং উনি সাধারণ নির্বাচনে নির্বাচিত হবেন। কারণ হচ্ছে যে প্রাইমারিতে আর কোন উনি যে প্রাইমারিতে দুজন প্রার্থী ছিলেন উনি আরেকজন প্রার্থীকে হারিয়েছেন, এখন শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার জন্য তাকে নভেম্বরের ব্যালটে তার নাম যাবে। এছাড়া আপনার মিশিগানের স্টেট সিনেটে এবং স্টেট লেজিসলেচারে বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আনফর্চুনেটলি তারা প্রাইমারিতে হেরে গেছেন। এর বাইরে আপনার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে গত কয়েক মেয়াদে ইভেন আপনার এই যে জর্জিয়াতেই ডেমোক্রেটিক পার্টির একজন প্রার্থী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু জর্জিয়ার যে আসন থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সে আসনটা আসলে রিপাবলিকানদের স্ট্রং হোল্ড। তো এর আগেও কিন্তু বেশ কয়েকবার, শুধুমাত্র গতবারের নির্বাচনে নয়, তার আগের নির্বাচনে মিশিগানের এবং আরো কয়েকটি রাজ্যে আপনার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে বেশ কয়েকজন বাংলাদেশি নির্বাচন করেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তারা সাধারণ নির্বাচনে জিততে পারেননি। এই যে তারা এখন যে স্টেট লেজিসলেচার গুলোতে তারা ইনভলভ হচ্ছেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচন করছেন, এই নির্বাচনের ফলে তারা এখানকার যে ডক্টর মেহনাজ মোমেন যেরকম বলছিলেন, একটা বড় বিষয় হচ্ছে এখানকার নির্বাচনে যদি আপনি বাহ্যিকভাবে কোনো ধরনের উত্তাপ দেখবেন না কিন্তু অনেক অর্থের প্রয়োজন হয়, এবং এই বড় একটা অর্থের প্রয়োজন হয় হচ্ছে আপনার টেলিভিশন, রেডিও এবং ইন্টারনেটে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। তো বাংলাদেশি প্রার্থীরা অনেক সময় খুব ভালো আপনার টাকা পয়সা জোগাড় করতে পারেন না, তো এর ফলেই হয়তো হয়নি। আরেকজনের কথা আমার মনে পড়ছে যে ডক্টর নীনা আহমেদ, উনি কিছুদিন আগে পেনসিলভেনিয়ার লেফটেন্যান্ট গভর্নর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, উনি আনফর্চুনেটলি উনি সেকেন্ড হয়েছেন, খুব কম ভোটের ব্যবধানে হেরে গেছেন। তো আমি খুব আশাবাদী যে হয়তো আগামী আপনার যে নির্বাচন না হলেও পরের যে ইলেকশন সাইকেল বা তার পরের ইলেকশন সাইকেলে হয়তো অনেক বাংলাদেশিকে আমরা দেখতে পাবো। তবে একটা হচ্ছে যে আমরা ইন্ডিয়ান আমেরিকান বা আপনার এশিয়ান আমেরিকানদের মধ্যে তাদের যে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনদের যেভাবে রাজনীতিতে অ্যাক্টিভলি দেখি, বাংলাদেশিদের ক্ষেত্রে সেরকম দেখি না। আমাদের বাংলাদেশি প্যারেন্টরা হয়তো তাদের বাচ্চাদেরকে সবসময় চায় ডক্টরস অর ইঞ্জিনিয়ার হতে, কেউ কিন্তু রাজনীতিবিদ অথবা একজন আইনজীবী, এখানকার যারা পলিটিক্স সাধারণত করেন তাদের মধ্যে শতকরা 80% কিন্তু আইনজীবী। তো বাংলাদেশি প্যারেন্টস তাদেরকে আমার মনে হয় যে আমরা যারা বাংলাদেশি আমেরিকান রয়েছি তারা যদি আমেরিকার মূল ধারাতে আরো বেশি করে ভূমিকা রাখতে চায় এবং আমাদের ইনফ্লুয়েন্স এস্টাবলিশ করতে চায় তাহলে আমাদেরকে মূলধারা রাজনীতিতে আরো বেশি করে সম্পৃক্ত হতে হবে। আপনার নিউ ইয়র্কের আওয়ামী লীগ শাখা অথবা ওয়াশিংটনের বিএনপির শাখা থেকে আমার মনে হয় যারা এদেশে এখন বসবাস করছেন তাদের উচিত ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি অথবা অন্য যে কোনো পার্টির সাথে আরো বেশি করে সম্পৃক্ত হওয়া, কারণ তারা এই দেশটাকেই তাদের বাসভূমি হিসাবে তারা নিজের ইচ্ছাতেই কিন্তু বেছে নিয়েছেন, এবং সেটা শুরু হয়েছে। আমার মনে হয় যে আরো বেশি করে সেটা শুরু করা, আরো বেশি বেশি করে ইনভলভ তাদের হওয়া উচিত।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
হ্যাঁ বলুন, একটা খালি কথা যোগ করতে চাই। মিশিগানের 13 কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে যে নির্বাচিত যিনি আছেন হ্যানসেন ক্লার্ক, হ্যাঁ উনি কিন্তু অর্ধেক বাংলাদেশী, উনার পিতা বাংলাদেশী।
উনি আসলে গতবারও বা তার আগের বার থেকে উনি একবার হয়েছিলেন, তারপরে নির্বাচনে উনি হেরে গেছিলেন।
আমি হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, আমি মিশিগানে গিয়েছিলাম ওনাকে ইন্টারভিউ করার জন্য এবং উনি পরে জিতলেন। উনি এখানে ওয়াশিংটনে ছিলেন কিন্তু আপনারা যেমন বললেন পরে উনি হেরে গেলেন। ওয়েবে এখনও কিন্তু তার সাক্ষাৎকারগুলো আছে। উনি ওনার বাবা বাংলাদেশি আমেরিকান ছিলেন আর মা ছিলেন এখানকার আমেরিকান। ওই ওনার নামটা মনে করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের আরেকজন প্রশ্নকর্তা শঙ্কর হালদার, উনি লিখেছেন ভারতে নারী প্রার্থীদের জন্য কোটা পদ্ধতি চালু রয়েছে, আমার প্রশ্ন আমেরিকাতে কি নারীদের জন্য কোটা পদ্ধতি আছে কিনা। আপনি ডক্টর মোমেন,
না রাজনীতিতে এরকম কোন নির্বাচনের ক্ষেত্রে কোন কোটা নেই এবং আমার কাছে মনে হয় যে সেটাই সঠিক পদক্ষেপ। কোন কোন পরিস্থিতিতে, যেমন আমরা যখন আমাদের মহাদেশের কথা চিন্তা করি সেখানে হয়তো সেটা প্রযোজ্য, কারণ সেটা ছাড়া হয়তো আমরা প্রথম দিকে কোনো নারী মানে কেউ নির্বাচিতই হতে না, কিন্তু আমার কাছে মনে হয় ওভারঅল এটার এটার আসলে কোনো বা একটা সময়ের পর এটা প্রয়োজনীয়তা থাকা উচিত না।
অনেক ধন্যবাদ। এবারে আমরা যে জিনিসটা দেখলাম যে বহু মহিলা এবার নারী প্রার্থী রয়েছেন, আমরা যখন এই এই টার্মটা শুরু হয় প্রেসিডেন্টের ট্রাম্পের, তখন যে মি টু মুভমেন্টটা, তারও আগে মি টু মুভমেন্টটা শুরু হয়েছিল এবং ইনগ্রেশনের পরপরই মি টু প্রভাবেই বলুন যেটাই বলুন বিশাল নারীদের একটা র্যালি হয়েছিল ওয়াশিংটন ডিসিতে, এবং আমরা অনেকের কাছে শুনেছি, অনেক প্রার্থীদের মুখে শুনেছি যে তারা সেই তখন থেকে খুব উদ্বুদ্ধ হয়েছেন এই রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে। তারা ভেবেছেন যে তাদের আরও সক্রিয় হতে হবে। আপনাদের এ বিষয়ে আপনাদের মতামতটা জানতে চাই। মোহাম্মদ আবু নাসের।
জি, এই যে অনেক সংখ্যায় নারী প্রার্থী এসছেন, ডেফিনেটলি এটা হচ্ছে মি টু মুভমেন্টের অনেকে শ্রোতাদের আপনার জানার সুবিধাটা অনেকেই জানেন, তারপরে একটু মি টু মুভমেন্টটা কি সেটা বলছি। সেটা হচ্ছে যে আপনার কর্মক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে যেসব নারীরা আপনার যৌন হয়রানির এবং যৌন নির্যাতনের শিকার হয়েছেন, তারা অনেক সময় এই যৌন, বিশেষ করে যৌন হয়রানির বিষয়গুলোকে গোপন রাখতেন, তারা প্রকাশ করতেন না, এবং তারা এই প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার সময় পর থেকেই, পরপর থেকেই বা তার নির্বাচনী প্রচারের সময় থেকেই এই বিষয়গুলো নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল মিডিয়াতে, তারা সবাই আপনার নিজেদের, তারা নিজেরাও বললেন যে মি টু, আমিও নিজেও যৌন হয়রানির শিকার হয়েছি। এবং সেই মুভমেন্টের পরপরই বিভিন্ন জায়গাতে অনেক ধরনের র্যালি হয়েছে, সামাজিক গণমাধ্যমে এটা নিয়ে বিভিন্ন রকম আলোচনা হয়েছে, এবং তার পরপরই নারীরা কিন্তু বিভিন্ন জায়গায় সংগঠিত হয়েছেন। এবং ইন্টারেস্টিংলি কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচনে আপনার সাধারণত নারীরাই কিন্তু বেশি পরিমাণে ভোট দিয়ে থাকেন, বিশেষ করে হচ্ছে আপনার ডেমোক্রেটিক পার্টির সমর্থিত যে সমস্ত ডেমোক্রেটিক পার্টি যারা সমর্থন করেন তার মধ্যে নারীরাই কিন্তু বেশি সংখ্যায় ভোট দিয়ে থাকেন। তো নারী প্রার্থী হওয়ার একটা সুবিধা হচ্ছে যে যদি নারী প্রার্থী, একটা নারী প্রার্থী স্পেশালি আপনার মি টু মুভমেন্টের পরে যদি একটা দলের প্রার্থী নারী হয়, তাহলে আরো বেশি সংখ্যায় নারী ভোটার কিন্তু তার পক্ষে ভোট দেবেন, এবং এটাই আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি যে যেসব নারী প্রাইমারি নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের অনেকেই কিন্তু বিপুল ভোটে জিতে গেছেন।
অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে আসছে, আপনারা সংক্ষেপে যদি, আমি দুজনকেই বলবো, যদি সংক্ষেপে এই মেয়াদ মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে কিছু বলেন ডক্টর মোমেন, খুব সংক্ষেপে।
হ্যাঁ, এই মধ্যবর্তী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেটা বললাম যে এটা আমাদের যে 2020 কি হতে যাচ্ছে 2020 সেটা সম্পর্কে ইঙ্গিত বহন করবে, আর প্লাস যে ধরনের প্রগ্রেসিভ প্রার্থীদেরকে দেখেছি প্রাইমারিতে নির্বাচিত হতে, তারা যদি জেনারেল ইলেকশনে নির্বাচিত হন, তাহলে আমরা যে ধরনের নীতিমালা এই কংগ্রেস থেকে আমরা আসতে দেখছি, যেমন ট্যাক্স পলিসি, ইমিগ্রেশন পলিসি, ট্রেড পলিসি, এই সমস্ত দিক থেকে, তো সেই সেই ধরনের আপনার এখন যে একটা নেতিবাচক একটা ট্রেন্ড দেখছি, একটা ভীষণ রকমের একটা একটা কঠোর আইসোলেশনিস্ট একটা ট্রেন্ড দেখছি, এইটার হয়তো পরিবর্তন হবে। তো সেই ক্ষেত্রে আমি আশাবাদী, আমি চাই যে এই প্রগ্রেসিভ প্রার্থীরা আর কি, আমার
অনেক ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে আসছে, ডক্টর নাসের খুব সংক্ষেপে।
জি, এক কথা হচ্ছে আমার যেটা মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচনের উপরে। এই নির্বাচনে যদি ডেমোক্র্যাটরা অন্তত একটি হাউস অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ ফিরে পান, তাহলে প্রেসিডেন্টের ট্রাম্পের যে পলিটিক্যাল পলিসিগুলো রয়েছে সেগুলো চাপের মধ্যে পড়বে।
অনেক অনেক ধন্যবাদ। আমাদের হাতে একেবারেই আর সময় নেই। ডক্টর মেহনাজ মোমেন এবং ডক্টর মোহাম্মদ আবু নাসের, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি সেজন্য সত্যি দুঃখিত, আমি তাদের কাছে ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।